তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত শফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হলো, যে ব্যক্তি প্রতিদিন হাজার বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, পাশাপাশি তর্জমাও দেখাবো, এবং হামদে বারী তাআলা নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি, আর একটু পরে আপনাদেরকে আজকের বিষয়ে জানাবো। আপনাদের কল এসএমএসগুলো থাকবে আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করি, অনুষ্ঠান দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করি, এবং যা ইলমে দিন শিখব এখান থেকে আমল করারও নিয়ত করে নিই। চলুন সর্বপ্রথম আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় জানাবো আপনাদেরকে। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
سبحان الله سبحان الله الله تبارك وتعالى কোরআনে পাকের যে আয়াতে কারিমা নাজিল করেছেন আমরা যে আয়াতে কারিমা শুনলাম এবং তর্জমাও দেখলাম এই তর্জমার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা পূর্বের মানুষের কথা আলোচনা করেছেন আজাবের কথা আলোচনা করেছেন মরুভূমির কথা আলোচনা করেছেন এবং নিয়ামত রাজির কথাও এই আয়াতে কারিমাগুলোতে আমরা দেখলাম আলোচনা হয়েছে মরুভূমির ব্যাপারে এসেছে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে মরুভূমি আল্লাহ তাবারক ও তাআলা প্রতি বিশ হাজার বছর পর মরুভূমিকে পরিবর্তন করেন অর্থাৎ চাষের এক উপক্রম তৈরি হয় যদি আমরা দেখি এখন আরব আমিরাতে যে সকল এরিয়াতে মরুভূমি ছিল সেখানে এখন ফসল ফলা আল্লাহ তাআলার দয়ায় শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে আরব আমিরাতে দেখা যায় আমি এক দেশের এক মরুভূমিতে গেলাম তো সেখানের ইতিহাসের পাতা এখনও সাক্ষ্য দেয় ওই জায়গাতে ওই মরুভূমিতে এক সময় খাল বিল নদীনালা ছিল মানুষ বসবাস করত ফসল ফলত হয়তো আপনারা দেখেছেন প্রোগ্রাম একটা আমার যে মরুভূমিতে একটা প্রোগ্রাম আমি করেছিলাম আর সেখানে হাজার হাজার কিলোমিটার মরুভূমি এখন পড়ে আছে কোরআনের যে ভাষা কোরআনের যে তর্জমা আমরা দেখি যে রুহুল বয়ানের কথা বললাম এর মধ্যে লেখা আছে বিশ হাজার বছর পর পর মরুভূমির যে স্থানগুলো রয়েছে এগুলো পরিবর্তন হয় অর্থাৎ মরুভূমির যে শুকনো জায়গা আছে এটা পরিবর্তন হয় চাষাবাদের এক ক্ষমতা আল্লাহ তাআলা সেই জমিনে দান করে এরপর সেখানে ফসলাদি ফলে ফলমূল হয় আর এই কথাগুলি আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আজকের আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক দর্শক শ্রোতা ভাগ্য নিয়ে আজ পর্যন্ত ধর্মীয় ব্যক্তিরাও অনেক আলোচনা করেছেন মুফাসসিরগণ আল্লাহর ওলিরা ভাগ্যের ব্যাপারে এবং দুনিয়াবি ব্যক্তিরাও ভাগ্য নিয়ে অনেক কথা লিখেছে অনেক ছন্দ মিলিয়েছে অনেক কবিতাও লিখেছে ভাগ্য যখন আলোচনা হয় তখন দুইটা দিক একটা হলো দুর্ভাগ্য আর একটা হলো সৌভাগ্য অর্থাৎ সৌভাগ্য যেটাকে আমরা বলি নসিব ভালো বলি বা তকদির ভালো বলি এক একজন এক একভাবে এটাকে চিনে বা জানে আজকের আলোচনার বিষয় রেখেছি দুর্ভাগ্য প্রকৃতপক্ষে দুর্ভাগ্য কারা এবং কে কাকে দুর্ভাগ্য দাবি করতে পারে এবং কে কাকে দুর্ভাগ্য বলতে পারে কার জন্য এই দুর্ভাগ্যের কথা লেখা আসছে আমরা দুনিয়াবি উদাহরণ দিয়ে অনেক ব্যাপারেই নিজেকে দুর্ভাগ্য মনে করি কিন্তু আখেরাতের ব্যাপারে আমাদের উদাহরণ আসে না বা দেই না আমরা প্রকৃত দুর্ভাগ্য কারা কাদেরকে কোরআন ও হাদিস বলা হয়েছে দুর্ভাগা আজকে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা এ বিষয় নিয়ে আলোচনা করব আপনি যাকে ভাবছেন বা আপনি যেটা মনে করছেন প্রকৃতপক্ষে সেটাই কি দুর্ভাগা বা সেই কি দুর্ভাগা নাকি ইসলামের দৃষ্টি থেকে বা ধর্মের দিক থেকে অন্য কাউকে দুর্ভাগ্য বলা যাবে বা বলতে হবে বা সে দাবি করতে পারবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা সাথেই থাকেন হামদে বারী তাআলা আগে শুনি এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনায় যাবো আল্লাহ চায় জি জুনাইদ ভাই হামদে বারী তাআলা শুনিয়ে দিন
সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা নবীনা সল্লি আলা মুহাম্মাদিন হাম বি মদিনে যায়েঙ্গে আজ নেহি তো কল সহি হাম বি মদিনে যায়েঙ্গে আজ নেহি তো কল সহি আকা হামে صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد পুষ্পকলি গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ বলো পুষ্পকলি গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ 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 গগন পানি মেঘমালাই আল্লাহ হো আল্লাহ গগন পানি মেঘমালাই আল্লাহ হো আল্লাহ পর্বতেরি চোরাই চোরাই আল্লাহ হো আল্লাহ পর্বতেরি চোরাই চোরাই আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ রহমান হোক বা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বলো কুরআনের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ পর্বতেরি চোরাই চোরাই পর্বতেরি চোরাই চোরাই আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ হো আল্লাহ গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 পুষ্পকলি গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শুনায় আল্লাহ আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজ রাজের পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ সাগরের জোয়ার ভাটায় সাগরের ভাটায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ বলো পুষ্প কোলে গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ হো আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তালা শুনছিলাম আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের বরকতে আমাদের সবার আল্লাহ তালার প্রশংসা জিকির হামদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেও ভাগ্যের কথা আসে। দর্শক, আমরা সাধারণভাবে যদি দেখি তবে ভাগ্যের কথা যখন কেউ বলে বা আমরা বলি তখন মনে করি যে আমি গরিব, আমার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি নেই, তা আমি দুর্ভাগ্য। সাধারণ মানুষের চিন্তাধারা থেকে বলছি, আমি আপনার জায়গা থেকে বলছি, যখন আমার আপনার কাছে টাকা পয়সা না থাকে, অর্থ ব্যালেন্স না থাকে, তখন নিজেকে আমরা মনে করি আমার মতো দুর্ভাগ্য কার, আমার মতো দুর্ভাগা কে আছে, পকেটে নাই টাকা, ঘরে নাই চাল, মাথায় নাই ছাদ, এরকমের একটা মনোভাব আমাদের মধ্যে থাকে যে আমার মতো দুর্ভাগা কে আছে। আবার যদি কোনো ব্যক্তির অর্থ সম্পদ টাকা পয়সা ব্যালেন্স এগুলো ভালো থাকে, বাড়ি গাড়ি থাকে, তখন তার ব্যাপারে সে নিজে বলে না, তার ব্যাপারে কিন্তু আবার আমরা বলি পাশ থেকে, কি বলি, দেখো তার ভাগ্য কত ভালো, সৌভাগ্যবান ব্যক্তি, বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ সে পেয়েছে, টাকা পয়সা তার কাছে আছে, কত ভাগ্যবান সে। আবার অনেক মানুষ নিজের বেলায় নিজেই বলে যে আল্লাহ তাআলার দয়ায় আমাকে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আমি খুব ভালো আছি, আমার মতো ভাগ্যবান কে আছে। একটা উদাহরণ দিলাম আমি, আমাদের সাধারণ মানুষের মাঝে ভাগ্য নিয়ে যে কথাটা হয়ে থাকে দুইটা দিক। যদি দিন ইসলামের দিক থেকে দেখি, আজ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ তাআলার দয়ায় বসার কারণে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পেরেছি, আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ 2023 সালে আমি মদিনাতুল মুনাওয়ারায় সফর করেছি, এটা আমার জন্য কত সৌভাগ্যের বিষয়টা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা আরেকটা দিক, একটা হলো দুনিয়াবি ক্ষেত্রে মানুষ যেটাকে দুর্ভাগা আর সৌভাগ্য মনে করে অর্থ সম্পদের ব্যাপারে, আর দিনের ক্ষেত্রে যদি আমি দেখি আজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পেরেছি। এখন এই যে দুই ধরনের চিন্তা ভাবনা, কিন্তু কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে কোন ব্যাপারগুলোতে এসেছে দুর্ভাগার কথা, দুর্ভাগ্যের কথা বা এই সকল বিষয় নিয়ে আলোচনা কি এসেছে? কোরআনে পাকের সূরা বাকারার 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তখন তা পাথর সমূহের ন্যায় হয় বরং তদপেক্ষাও কঠিন। আর এই আয়াতে কারিমার টিকায় এর ব্যাখ্যায় মুফতি সাহেব বলেন, যার হৃদয় দুনিয়ার কারণে, অন্তর দুনিয়ার কারণে শক্ত হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে, তার চেয়ে দুর্ভাগ্য আর কারো হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাবারক তালার ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ তালা যে আয়াতে কারিমে ইরশাদ করেছেন, তার মধ্যে হলে হৃদয়ে যার অন্তর যার কঠোর হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে, এমনকি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, তার চেয়ে আর দুর্ভাগ্য কার হতে পারে। আমরা ইনশাআল্লাহ তাবারক তালা বিস্তারিত আলোচনা শুনব আজকের অনুষ্ঠানে। দুর্ভাগ্য নিয়ে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই আছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। কিছু আলোচনা তার থেকে শুনে এরপরে আমরা নাতে রসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, আপনাদের কলগুলো নিব। জি ইমরান ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের বিষয় দুর্ভাগ্য, এ নিয়ে কিছু মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। মাশাআল্লাহ, দুর্ভাগ্যের ব্যাপারে আপনি খুবই চমৎকার কিছু মাদানি ফুল দিয়েছেন। মানুষ, যেটা আপনি প্রথমে বলেছেন, আমরা দুইটা দিক বিবেচ্য করি। প্রথমত হচ্ছে দুনিয়াবি ধন সম্পদ, মাল ও দৌলত, ইজ্জত ও শহরত। পাশাপাশি যদি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাই, যদি দুনিয়াতে কারো আপনজন, আমার সবচেয়ে নিকটাত্মীয় বা আমার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কোনো কারণে যদি আমার বিপক্ষে চলে যায় বা তার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই, এখন সে আমার বিরুদ্ধে কারো কাছে আমার একটা দোষ বলে দিল, এখন আমি চিন্তা করি তার সাথে এতদিনের সম্পর্ক আমার নষ্ট হয়ে গেল, এত ভালো একটা সম্পর্ক ছিল, ছোটোখাটো কারণে নষ্ট হয়ে গেল, আমার থেকে দুর্ভাগা কে আছে? অথবা সেই দুর্ভাগা আমার মতো ব্যক্তির সাথে
সে সম্পর্ক
সম্পর্ক রাখতে পারে নাই। আচ্ছা, এটা দুনিয়াবি, যে আমার দুনিয়াতে কেউ মুহূর্তের জন্য আপন, কোনো কারণে আপন হয়েছে কোনো একটা বিষয়ের জন্য, এখন সে আমার থেকে দূরে চলে গিয়েছে, আমার বিরুদ্ধে চলে গিয়েছে বা কাউকে আমার একটা দোষ বলে দিয়েছে, এখন আমি দুর্ভাগা মনে করছি। আচ্ছা, দুনিয়াবি ক্ষেত্রে এই উদাহরণটাকে যদি আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করি, আখিরাতে কিয়ামতের দিন আমার আপনজন না, বরং আমার যে শরীর, যদি আমি উদাহরণ দেখি, আমার শরীরে যখন মশা কামড় দেয় আমার ব্যথা অনুভূত হয়, আমার যত আপনজন মানুষ হোক না কেন, তার শরীরে যখন মশা কামড় দেয় ব্যথা কিন্তু আমার শরীরে হয় না, তার শরীরে হয়। কারণ এটা তার শরীর আর আমারটা আমার শরীর, তাহলে আমার শরীরটা আমার কাছে আরও বেশি আপন। যদি এই আপন শরীরে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার বিপক্ষে চলে যায়, তাহলে কিয়ামতের দিনের সেই মানুষদের মধ্যে দুর্ভাগ্য ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য তো আমি, কারণ আমার অঙ্গ আমার বিরুদ্ধে চলে যাচ্ছে,
যাকে এত যত্ন করেছিলাম,
যাকে এত যত্ন করেছিলাম, আরাম আয়েশে রেখেছি, যার জন্য আমার দিন রাত সব চলে গিয়েছে। ওলামায়ে কেরাম বলেন কিয়ামতের দিনে যে সাক্ষী হবে, এর মধ্যে ছয়টা সাক্ষী হবে। প্রথমত, যেই জমিনে আমরা বসবাস করি, আল্লাহ পাকের এই দুনিয়া, এই জমিনটা বান্দার জন্য সাক্ষী দিবে, এই জমিনে আমি কী করেছি, নেকি কতটুকু করেছি, গুণা কতটুকু করেছি, আল্লাহকে রাজি করার চেষ্টা কতটুকু করেছি, আল্লাহর নারাজগিওয়ালা কাজ কতটুকু করেছি। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে সেদিন জমিন তার সংবাদ শোনাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমিন যে সংবাদ শোনাবে এটা কী? এটা মূলত সেটা যে জমিনের মধ্যে বান্দা যে কর্ম করেছে সেই কর্মগুলো কাল কিয়ামতের ময়দানে সেটা প্রকাশ করে দিবে,
প্রকাশ করবে,
এই জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে,
রাইট?
একদিক দিয়ে দুর্ভাগা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই দিন, যে দিনটাকে আমি অতিবাহিত করছি, এই দিনটা কিয়ামতের দিন আমার সাক্ষী দিবে, হয় আমার নেকির না হলে আমার গুনাহের, হয় আমার বাধ্যগত কাজ যেগুলো আমি করেছি আল্লাহকে রাজি করার জন্য সেগুলো সাক্ষী দিবে, না হলে আমার অবাধ্যতার যত কাজ রয়েছে, মানুষ থেকে লুকিয়ে হোক, পর্দার আড়ালে হোক, ঘরের মধ্যে হোক, একাকি অবস্থায় হোক, বন্ধুদের আড্ডায় হোক, যেমন অবস্থায় করি না কেন, দিন সাক্ষী দিবে। আচ্ছা, দিন চলে গেল, রাত তো আছে না, রাতও সাক্ষী দিবে। আজকে আমাদের হয় কি, রাত যখন হয় আমাদের মধ্যে মানে নফসে আম্মারার যে চাহিদা সেটা দিন মানে প্রতিনিয়ত বাড়তে থাকে, আমাদের এটা মনে হয় যে যত রাত হচ্ছে, যত রাত গভীর হচ্ছে, তত আমরা একাকি হচ্ছি, ততই কেউ দেখছে না, ততই আমাদের মধ্যে চিন্তা আসে, দুনিয়ার কেউ দেখে না, দরজা বন্ধ হয়ে গিয়েছে, লাইট অফ হয়ে গেছে, সব বন্ধ, এখন আমি একা। কিন্তু মনে রাখতে হবে এই রাতও আমার জন্য সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, দিন সাক্ষী দিবে, রাত সাক্ষী দিবে, আচ্ছা কেরামান কাতিবিন সাক্ষী দিবে, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই হাত কেয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে। যে হাতের মধ্যে মশা কামড় দিলে আমি পেরেশান হয়ে যেতাম, সামান্য পেটের ব্যথা হলে আমি পেরেশান হয়ে যাই, মাথা ব্যথা হলে আমি পেরেশান হয়ে যাই, জ্বর হলে আমরা অস্থির হয়ে যাই, কখন মেডিসিন খাবো, কখন ফার্মেসিতে যাব, কখন ভালো ডাক্তার দেখাবো, আমার কি হলো, শরীরের যত্ন নিতে হবে। শীতকাল এসে গিয়েছে, অনেকে অনেক ধরনের সামগ্রী ব্যবহার করছে শরীরের যত্নের জন্য, শরীর যেন ফাটা না হয়, শরীর যেন কোনো প্রবলেম না হয়। কিন্তু কাল কেয়ামতের দিন আমার এই যত্নের শরীর, আমার এই আপন শরীর, এত যেটাকে আমি এত আপন মনে করেছি, যদি এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার জন্য সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার গুনাহের ব্যাপারে সাক্ষী দেয়, তখন আমাদের অবস্থা কী হবে? আজকে আমি আপনি চিন্তা করি যে আমার মতো দুর্ভাগা কে, যেটা আপনি বলেছেন যে সম্পদ না থাকলে আমরা চিন্তা করি আমার মতো দুর্ভাগা কে আছে, আমি আসলে দুর্ভাগা, আমার দ্বারা কিছুই হচ্ছে না, আমি কিছুই পারতেছি না। আরে ভাই, দুনিয়াতে কিছুই পারছি না, আমার কিছুই নেই, সব বাদ দিলাম, কিন্তু আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যেগুলোকে আমি যত্ন করলাম, সেগুলো তো আমার নিজের না। আজকে সম্পদ না থাকলে আমরা চিন্তা করি আমি দুর্ভাগা, এই সম্পদ নিয়ে তো আমি কবরে যাবো না, কিন্তু আমার শরীরটাকে নিয়ে তো আমি কবরে যাবো। যে শরীরকে নিয়ে আমি কবরে যাবো, সেই শরীর আমার জন্য সাক্ষী দিবে, সেই শরীর আমার বিপক্ষে চলে যাবে, তাহলে আমার থেকে আর দুর্ভাগা কে হতে পারে?
আফসোস লাগে। আপনি চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন শুরুতেই, যে আমাদের অঙ্গসমূহ কালকে আমাদের ময়দানে সাক্ষ্য দিবে, আর ওই সময় হয়তো বা আমাদের হুশ ফিরে আসবে যে এই কেয়ামতের ময়দানে হয়তো আমার মতো দুর্ভাগা আর কেউ নেই, হয়তো তখন আপনার বুঝ আসবে বা তখন আপনি বুঝবেন যে আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। যত্নের কথা, নিজের আপন শরীরের, হাতের, পায়ের, আল্লাহ তাবারক তাআলার শরীয়ত, ইসলামের যে শরীয়ত, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই শরীয়ত মোতাবেক যদি আমরা দেখি, তবে একজন পুরুষের হাতে বেশ পড়া, তাও আবার স্বর্ণের, কঠোরভাবে নিষেধ করা হয়েছে ইসলামে, শরীয়তে এটা স্বর্ণের বেজ পরা। এখন আপনি কেন পড়ছেন? আপনার অর্থ সম্পদ আছে, তাই আপনি টাকা খরচ করে নিজের হাতের সৌন্দর্যকে বাড়িয়েছেন। এই বেজটা, এই যে স্বর্ণের আপনি একটা চেইনের মতো বানিয়ে হাতে দিয়েছেন, এটা আপনার পুরো শরীরের সৌন্দর্য বাড়ায় নাই, আপনি মনে করছেন যে আপনার হাতের সৌন্দর্য বাড়বে। বা আপনার আরেকটা দিক হতে পারে, আপনার টাকা আছে সেটা মানুষ বুঝুক আমার হাতের দিকে তাকিয়ে, কালকে আমতের ময়দানে এই এই হারাম কাজ, এই নাজায়েজ কাজটা করার জন্য আপনার এই হাত আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে, মাওলা সে আমি ইচ্ছাকৃতভাবে পড়িনি, আমাকে সে জোর করে পড়িয়েছে, এখন তার শাস্তি আপনি দিন। যে হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি শরিয়াত বিরোধী কাজ করছেন, আর সেই হাত আজকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য মনে করছেন আপনি যে যদি আমি একটু, ছেলেদের পার্লার আছে বর্তমান সময়ে, এগুলো
বেড়ে গিয়েছে,
আপনি মনে করছেন যে যদি আমি ছেলেদের পার্লারে যাই, ছেলে হয়ে হয়তো আমার চেহারার সৌন্দর্যটা বেড়ে যাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারাকাকে আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে, অর্থাৎ ক্লিন হয়ে, মনে করছেন আপনার সৌন্দর্যটা বেড়ে যাবে। আসলে প্রকৃতপক্ষে এখানে সৌন্দর্য বাড়ে না, কিন্তু আপনি হারাম ও নাজায়েজ কাজ করে নিজের চেহারার সৌন্দর্যটাকে বাড়াতে চেয়েছেন। কাল কেয়ামতের ময়দানে যদি আপনার এই চেহারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে মাওলা সে আমার উপরে জুলুম চালিয়েছে, আমার উপরে সে অত্যাচার করেছে, আমার এই সুন্দর চেহারাকে সে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, এই আপনার চেহারাই কালকে আমাদের ময়দানে যদি আপনাকে সাক্ষ্য দেয়, এই চোখ বেহায় আপনা দেখে আপনার চোখ হয়তো বা একটু আপনি মনে করতে পারেন আপনি আল্লাহ তালার পানা খারাপ দিক থেকে একটু আপনি শান্তি খুঁজছেন, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখে, হারাম কিছু দেখে, কালকে আমাদের ময়দানে সেই চোখই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ সে আমাকে দিয়ে হারাম দেখেছে। তো যার এত যত্ন আপনি করেছেন, হাজার হাজার টাকা মানুষ আজকে ফেজ ঠিক রাখার জন্য খরচ করে, সেই ফেজ কালকে আমতের ময়দানে, চেহারা কালকে আমতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, মাওলা সে এমন এমনভাবে চলছে বা দুনিয়াতে করছে। তো যার জন্য, যে যেই জিনিসগুলোর জন্য, যেই হাত পা সুন্দর, চেহারাকে সুন্দর রাখার জন্য এত কিছু করলেন, তো আর সেই চেহারা, সেই হাত পা কালকে আমতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আর ওই দিন আপনি বলবেন যে হায়, এই কেয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের সহ সকল উম্মতই এখানে আছে, হয়তোবা এদের মধ্যে সবচাইতে দুর্ভাগা আমি, আজ আমার হাত, আমার পা, আমার চেহারা, আমার চোখ, আমার মুখ, হ্যাঁ সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আর এখন তো আমাকে জাহান্নামে যেতে হবে। তো তখন আপনি ভাবতে পারবেন যে হয়তোবা আমি নিজেই দুর্ভাগা। কিন্তু দুনিয়াতে ইমরান ভাই, যদি কোনো ব্যক্তির কাছে টাকা না থাকে, যদি সে ব্যক্তিটা ধর্মের দিকে ধাবিত হয়, ইসলামিক মাইন্ডের হয়, তবে সে কিন্তু শুকরিয়া আদায় করে। হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তুমি আমাকে খুব ভালো রেখেছো, না আমার কাছে লক্ষ টাকা আছে না ওই টাকার চিন্তা আছে, আমাকে তুমি এত ভালো রেখেছো যে আমি প্রতিদিন নিয়ে আসি, যদি সংসারে 1 কেজি চাল লাগে তো আমি 1 কেজি চাল নিয়ে আসি, যতটুকু তরু তরকারি লাগে আমি ততটুকু নিয়ে আসি, একদিনের বাজার করি, একদিনে খেয়ে শেষ করে দেই, না লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, না তার কোনো হিসাব আছে, না তাকে নিয়ে কোনো আমার চিন্তা আছে, বাস তুমি যতটুকু দিয়েছো আমি প্রতিদিনের বাজারটা প্রতিদিন করতে পারি, পাঁচক্ত নামাজ তো আল্লাহ আদায় করতে পারি, ওই ব্যক্তি শুক্রিয়া আদায় নিয়ামতের শুক্রিয়া আদায় করতেছে। কিন্তু আমরা কিছু সংখ্যক লোক এমন আছি যাদের কাছে টাকা না থাকার কারণে আমরা নিজেকে দুর্ভাগা মনে করি, দুর্ভাগ্যবান মনে করি, এরকমটা নয়। আল্লাহ তাবারক তাআলা বান্দাকে দিয়ে পরীক্ষা করে,
নিয়েও পরীক্ষা,
আবার আল্লাহ তাআলা নিয়েও পরীক্ষা করে। আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করে, কিছুদিন 2-3 দিন আগে এক লোক আমাকে ফোন দিছে, তো তার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে, কোনো ব্যক্তি নিজের মনে করে তার থেকে নিয়ে গেছে মোবাইলটা, তো সে পেরেশান পেরেশান আমাকে ফোন দিয়েছে। তো ফোন দিয়ে বলল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার কারণে অনেক বড় ধরনের ক্ষতি, আমার মোবাইলে অনেক কিছু থাকে ডকুমেন্টস। তাকে সান্ত্বনা দিলাম, হয়তো বা এর চেয়েও বড় কোনো দুর্ঘটনা হতে পারতো আপনার সাথে, হয়তো আল্লাহ তাবারক তাআলা ওই বড় দুর্ঘটনাকে ছোট দুর্ঘটনার মাধ্যমে আপনার থেকে বালা মুসিবতকে বড় মুসিবতকে সরিয়ে দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা উচিত। নিগরানী সূরা বলেন যদি কারো হাতের আঙ্গুল কেটে যায় তারপরও যেন সে শুকরিয়া আদায় করে, যদি তার পুরো হাত কেটে যায় তারপরও যেন সে শুকরিয়া আদায় করে, যদি শরীরের অর্ধাঙ্গ কেটে যায়, অর্ধেক বডি কেটে যায় তারপরও যদি জবান থাকে তারপরও যেন সে শুকরিয়া আদায় করে। আল্লাহ অর্ধেক বডি চলে গেছে কিন্তু আমার জবান আছে, তোমার জিকির আমি করতে পারতেছি। আইয়ুব আলাইহিস সালাতুসসালামের ঘটনা দেখে, তো যদি নিজেকে সৌভাগ্যবান আমরা মনে করতে পারি তবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মনে করার
অপরচুনিটি রয়েছে। আসলে এটা বাস্তবে যেটা আপনি নিয়ামতের শুকরিয়া আদায় বলেছেন, নিয়ামতের শুকরিয়া থাকলেই বান্দা নিজেকে সৌভাগ্যবান মনে করে। যার কাছে নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সে কখনো নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারে না। দুনিয়ার বড় বড় কোটিপতি এটাই মনে করে আমার কখন আরেকটু বাড়বে, কিছুটা আরেকটু বৃদ্ধি পাবে, তখন আমি আরো সুখী হব। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ আমাকে যা দিয়েছে দুনিয়াতে কাউকে দেয় নাই, এই টেনশন এই চিন্তা যদি আমি আনি তাহলে আমি সৌভাগ্যবান নিজেকে মনে করতে পারবো। শেখ সাদির রহমাতুল্লাহের একটা ঘটনা কিতাবও লেখা আছে যে তিনি জামে মসজিদ থেকে বের হলেন, দেখেন ওনার জুতা চুরি হয়ে গিয়েছে, জুতা পাচ্ছেন না। উনি চিন্তা করতে লাগলেন জুতা তো হারিয়ে গেছে। উনি মসজিদ থেকে বের হয়ে ব্রিজে গেলেন, একটু রাস্তায় গেলেন, দেখতেছে একজন ব্যক্তি আসে যার পায়ে নেই। শেখ সাদির রহমাতুল্লাহ তো শুকরিয়া আদায় করলাম, মাওলা আমার জুতা নেই, এর তো পায়ে নেই। তো এটা হচ্ছে বুজুর্গদের চিন্তা যে আমার তো জুতা হারিয়ে গেছে, কি হয়েছে, হয়তো আমার এখন জুতা হারিয়ে গিয়েছে, বড় বিপদ চলে গেছে, এর তো পা নেই, তো এর থেকে সৌভাগ্যবান তো আমি। কিন্তু আমাদের হয় কি শুধু নতুন কিছু পাওয়ার। রুকনেশ্বর আব্দুল হাবিবে একটা ঘটনা শোনাইছিল, আমার খুব ভালো লাগছিল, যে এক বাদশাহ ছিল। তো বাদশাহর রাতের বেলা ঘুম হতো না, দিলে সুকুন ছিল না, শান্তি ছিল না। তো সে তার উজিরকে ডেকে বললো, উজির আচ্ছা আমি জমানার বাদশাহ, সব সম্পদ আমার কাছে রয়েছে, কিন্তু আমার তো রাতে ঘুম হয় না, আমার অন্তরও শান্তি নেই, এটার কারণ কি? কিন্তু আমার রাজ দরবারের একজন কর্মচারী যে রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার রাজ দরবারের গেটে ঘুমায়, সে আরামে ঘুমাতে পারে, অনেক শান্তি,
পুরা টানাটান ঘুম,
এটার কারণ কি? উজির বলছে যাহাপনা আমি আপনাকে একটা খেলার মাধ্যমে বুঝাচ্ছি। ঠিক আছে, তো আপনি আমাকে 100 সোনার আশরাফি দেন। 100 সোনার আশরাফি তাকে দেওয়া হলো, একটা সোনার আশরাফি সে নিজের পকেটে রেখে দিছে, 99টা সোনার আশরাফি ওই থলের মধ্যে রেখে বলো যাহাপনে আপনার দরবারে একজন গোলামকে ডাক দেন, যে কোনো একজনকে। ডাকা হলো, উজির ওই ব্যক্তিকে বলল এই 100 সোনার আশরাফি রাজার পক্ষ থেকে তোমাকে তফা উপহার। আচ্ছা ছিল 99টা, উজির বলল 100টা। যেই বান্দা কোনোদিন 100 দূরের কথা একটা সোনার আশরাফি দেখে নাই, সে 100 শুনে তো অনেক খুশি,
অনেক খুশি,
সে বুকের সাথে লাগিয়ে অনেক খুশি মনে বাড়িতে গেল। রাতের বেলা গিয়ে তার বিবিকে বলল, বিবি আজকে থেকে আমিও কোটিপতি, কারণ আমার কাছে 100 সোনার আশরাফি রয়েছে। বিবিকে তাই নাকি? হ্যাঁ। তো তার ছেলে মেয়ে যারা ছিল ওরা কোনোদিন সোনার আশরাফি দেখেনি,
দেখেনি,
তারা বললো বাবা আমরা একটু দেখি। দেখো, দেখলো আমরা একটু গণনা করি। ঠিক আছে গণনা করো। এরা গণনা করে দেখলো এখানে তো 100টা নেই, একটা কম আছে,
99।
সে বললো বাবা এখানে তো 99টা। কয় না আমাকে তো বলছে 100টা, এখানে 100টাই আছে। তার বিবি বলতেছে ঠিক আছে আমি গণনা করি। সেও গণনা করে দেখতেছে একটাই কম। এখন বিবি তার সাথে ঝগড়া লেগে গেছে যে তুমি কেমন মানুষ, বাদশাহ তোমাকে গিফট দিয়েছে, উপহার দিয়েছে, আর তুমি সেখান থেকে একটা সোনার আশরাফি হারিয়ে ফেলেছো, তুমি যত্নে আনতে পারো নাই। এখন সে চিন্তা করতে লাগলো হারাবে কোথায়, এখানে আছে, কয়েকটা কাজ করো, পুরা ঘর তালাশ করো। পুরা ঘর তালাশ করতেছে, আচ্ছা রাতের বেলা না ঘুমিয়ে একটার জন্য পুরা ঘরের তালাশ করতেছে, খাট উঠাইছে, এখন পুরা ঘর গর্ত করে ফেলছে, পুরা ঘরের মধ্যে গর্ত করে ফেলছে একটার জন্য, অথচ তার কাছে ছিল কয়টা, 99টা
ছিল।
ওই বান্দা সকালবেলা আচ্ছা সারা রাত ঘুমায় নাই, অনেক পরিশ্রম করছে, সকালবেলা কালো চেহারা নিয়ে রাজদরবারে গেছে। বাদশাহ বলল, কিরে ভাই, তুমি গতকাল পর্যন্ত তো সুখী ছিলে, তোমার চেহারাও সুন্দর ছিল, আরামায়েশও ছিল, এখন আজকে এমন কি হলো, এক রাতের মধ্যে তোমার পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গিয়েছে। তো ব্যক্তি বলতেছে, জাহাপন, আপনি আমাকে 100 সোনার আশটাবি দিয়েছেন, সেখান থেকে আমি একটা হারিয়ে ফেলেছি, এখন আসে আমার কাছে 99টা, কিন্তু একটা না থাকার কারণে আমার টেনশনই কি হয় না, ঘুম হয় না, পুরো রাত আমি খুঁজলাম, এখন উজির আসলো, এসে বলতেছে, ভাই তোমার ওটা হারাই নাই, এটা তো আমি রেখে দিয়েছিলাম, এই না তোমার আশটাবি, তুমি নিয়ে চলে যাও। এখন ওই বান্দা খুশি মনে চলে গিয়েছে। তো বাদশাহ বললো, উজির এটা বিষয়টা কী হলো, আমি তো বুঝলাম না। তো উজির ছিল অনেক চালাক, উজির বললো, জাহাপনা, এই ব্যক্তির অবস্থা আর আপনার অবস্থা সেম,
রাইট,
একই। বললো, কীভাবে? যে তার কাছে 99টা থাকার পরেও
সুখী না, সে
সুখী না, সে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছে না,
রাইট,
শুকরিয়া আদায় করছে না,
ওই একটার জন্য সারা রাত,
একটার জন্য সারা রাত, পুরো এক রাতের ঘুম শেষ করে দিয়েছে, পুরো ঘর গর্ত করে ফেলেছে। আপনিও সেম, আপনার কাছে দুনিয়ার সব সম্পত্তি থাকার পরেও শুধু নতুন কিছু পাওয়ার টেনশন আপনাকে শুধু চিন্তায় মগ্ন রাখতেছে, আপনি রাতও ঘুমাতে পারেন না, আপনার অন্তরও শান্তি নেই। তো মূল হচ্ছে এটা, আমাদের কাছে যেটা রয়েছে সেটা শান্তি নেই। অথচ কিতাব যদি আমরা দেখি, বুজুগানের দিন আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, সবসময় এই মাইন্ড রাখতে হবে, আমি সুখী হতে চাই, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতে চাই যে আমাকে আল্লাহ যা দিয়েছে দুনিয়াতে কাউকে দেয়নি, আলহামদুলিল্লাহ, আমি ইমরানকে যা দিয়েছে, আমি অন্যদের থেকে তো ভালো আছি। এখন প্রচুর শীত পড়তেছে বাংলাদেশে, আমি তো শীতের মধ্যে কিছু গায়ে দেওয়ার তো একটা পোশাক রয়েছে, আপনি দেখবেন রেজিস্ট্রেশনের মধ্যে, আমি দেখছি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশনের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের শরীরে পোশাকও থাকে না, অনেক সময় এরা মানে যে পরনের লুঙ্গি দিয়ে নিজের শরীরটাকে পেঁচিয়ে স্টেশনের মধ্যে ঘুমিয়ে থাকে। এখন আমি চিন্তা করি, এরা উত্তম নাকি আমি উত্তম? আমি উত্তম না, এদের থেকে তো আমি সৌভাগ্য,
তার চেয়ে তো আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে,
অনেক কিছু দিয়েছে, আমার মাথার উপর একটা ছাদ রয়েছে, আমি অনেক আরামে ঘুমাতে পারি, আমি রাতের বেলা খাচ্ছি, সকালে নাস্তা করে আমি ঘর থেকে বেরোচ্ছি, দুপুরে বাড়ি থেকে আমি খাবার খেতে পারবো, সে খেতে পারবে নাকি না খেতে পারবে তার কোনো
কোনো
গ্যারান্টি নেই, তো তার থেকে তো ভালো আমি রয়েছি।
তারপর মনে করে কি আমার মতো দুর্ভাগ্য আর কে আছে, আমার মতো আর কে আছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে নিজেকে সৌভাগ্যবান
বেশক
মনে করা যায় বা মানতে পারে, যদি শুকরিয়া আদায় না থাকে তবে সে ব্যক্তি মনে করবে আমার মতো আর দুর্ভাগা কে আছে, আমার আছে তো একটা বাড়ি আছে, দুইটা বাড়ি নেই, তো নিয়ামতের শুকরিয়া আদায় না থাকলে বলবে আমার একটা গাড়ি আছে, একটা গাড়ি দিয়ে কি হয়, তাও ও মানে পুরানা জমানার গাড়ি আছে, আপডেট গাড়ি আমার কাছে নেই, তারপরে মনে করবে কি আমি মাত্র পৃথিবীতে 2-4-10টা রাষ্ট্রের মধ্যে ঘুরে আসলাম, এখনো তো পুরো পৃথিবী বাকি আছে, আমার মতো আর এরকমের অভাগা কে আছে, দুর্ভাগা কে আছে, এরকমের চিন্তা ভাবনা ফিকির থাকলে কখনোই নিজে সৌভাগ্যবান হতেও পারবেন না, আর না এই চিন্তা ফিকির আপনার থেকে দূর হবে, আর দূর না হলে আল্লাহ তার রাসূলের পথে ফিরে আসাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সবসময় শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতের আল্লাহ তুমি যা দিয়েছো আমি অনেক সুখী আছি, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে, এভাবে করে যখন আমরা চলবো তো আশা রাখি নিজেকে দুর্ভাগা মনে না করে সৌভাগ্যবান মনে করার সুযোগ আমাদের আসবে। একটি নাতের রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, এরপর আপনাদের কলগুলো শুনবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই।
লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে।
Money. চারিধারে লাগছে
থাকবে মোদি নাই মোরে লাগছে মন হয়তো নবী থাকবে মোদি নাই মোরে গিয়ে সে থাই দিদায় ব্যথা দেখা বোয়ামি তারে হাশরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কিভাবে হাশরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কাছে আতারেশো এসো কাছে আতারেশো ডাকবে যখন নবী মোরে এসো কাছে আতারেশো ডাকবে যখন নবী মোরে ডাকবে মোদি নাই মোরে গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখা বোয়ামি তারে
আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক দান করুক, আদবের সাথে যেন আমরা সেখানে হাজির হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম, কালামও শুনছি, কয়েকটা কল শুনি আপনাদের, এরপরে ফিরবো আবারও আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ মুজাম্মেল, ময়মনসিং জেলায়। আপনার চ্যানেলটা আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। এত ভালো অনুষ্ঠান আমাদের জন্য দা করবেন। আল্লাহ যতদিন আমার হায়াতে বাসায় রাখে আমি যেন দেখতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন।
আমার নাম নাজমুল হক, আমি একটি নাচের রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি।
আচ্ছা, প্রিয় নবীর কোকিল আমি কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম শফিকুল ইসলাম, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের জন্য দোয়া করবেন।
দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মাদানী চ্যানেলের সাথেই থাকেন, দোয়া করি। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ জেলার হোসেন, কিশোরগঞ্জ থেকে। আজকের অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী।
মাশাআল্লাহ, জুনেদ ভাই নোট করছেন, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, শোনাবো, সাথেই থাকতে হবে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মোকালে হোসেন, আমি রংপুর থেকে বলছি। মাদানী চ্যানেলটা আমি সবসময় দেখি, খুব ভালো লাগে।
খুব ভালো বলেছেন, আপনি সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন।
আব্দুল রহিম রকি, নাচের রাসূল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন সৌভাগ্য দান করছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দয়ায় কোন কোন কালাম দর্শক শ্রোতা মুখস্থ করে রেখেছেন, এটাই তো সৌভাগ্য, তাই না? মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ঘরে বসে হাজারো প্রকারের ইলমে দিন অর্জন করছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনছি, ইশকে রসুল বাড়ছে আমাদের অন্তরে, এটাকে বলতে হবে সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, এক নিয়ামত পেয়েছি, হ্যাঁ, শুকরিয়া আদায় করি আর নিজেকে সৌভাগ্যবান মনে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে একটি মেয়ে দিয়েছেন সেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এক মেয়ের বাবা আমি। যাকে আল্লাহ দুই সন্তান দুই মেয়ে দিয়েছে সেও শুকরিয়া আদায় করুক আর নিজেকে ভাগ্যবান মনে করি। অনেক সময় এক্ষেত্রেও নিজেকে দুর্ভাগা দাবি করে বাবা আল্লাহ তাআলার পানা। হয়তো আপনি মনে মনে ভাবছেন আমার ঘরে দুই তিন চারজন মেয়ে আছে, খুব পরেশান। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো প্রত্যেকের রিজিক দিয়েই পাঠিয়েছেন, কেউ তো না খেয়ে মারা যাবে না। আর এমনটাও তো হতে পারে যে আপনি ছেলে সন্তানের আশা করে নিজেকে দুর্ভাগা বা দুর্ভাগ্য মনে করছেন, ওই ছেলে সন্তান হয়তো বা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারত। তো আল্লাহ তাবারকতালার সিদ্ধান্ত বান্দার জন্য যা ভালো হয় আল্লাহ তাবারকতালা বান্দাকে তাই দেন তাই করেন, বান্দার ভালো। হ্যাঁ, যদি বান্দা এভাবে বলতে পারে আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে যেটা ভালো মনে করছো তুমি সেটাই দিয়েছো, তাই না? এরকমের ওলামা একরামের বাণী আছে, যদি কারো বিয়ের বয়স হয় তবে সে যেন এভাবে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন পাত্রীর ব্যবস্থা করে দাও যা আমার জন্য দুনিয়া এবং আখেরাতে মঙ্গলময়, এভাবে। তো সন্তানের ব্যাপারটাও আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যেন নেককার হয়, দুনিয়াতে এবং আখেরাতে আমার মঙ্গল হয়। তো সৌভাগ্যবান মনে করতে হলে অনেকগুলো দিক কিন্তু আছে, আর দুর্ভাগা তখনই আপনারা মনে কর নিজেকে মনে করে যখন দুনিয়াবি লোভ অন্তরে চলে আসে, কিন্তু যদি দিনের জ্ঞান থাকতো তবে নেকি শূন্যতার কারণে নিজেকে দুর্ভাগা মনে করতাম আমরা, আর যখন নেকি শূন্যতার কারণে কোনো ব্যক্তি নিজেকে দুর্ভাগা মনে করে তখন সে নেকির প্রতি আরও ধাবিত হয়, নেকির লোভ তার অন্তরে চলে আসে, তখন সে তাহাজ্জুদ আদায় করা শুরু করে দেয়। কেননা আমার মতো দুর্ভাগা কে আছে, আজও পর্যন্ত জীবনে আমি একবার তাহাজ্জুদ পড়তে পারলাম না। আল্লাহ তাআলা দয়া করুক, এমন করে অসংখ্য আমল ইবাদত দোয়া জ্ঞান শেখার জন্য দাওয়াত ইসলামীর এক সুন্দর ব্যবস্থাপনা আমাদের সামনে, যা তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 14-15-16 ফেব্রুয়ারি তিন দিনের সুন্নতে ভরা ইজতেমার ঘোষণা হয়েছে আসিয়ান সিটি এয়ারপোর্ট ঢাকাতে। তো পুরা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে আশেকানে রসুল অংশগ্রহণ করবে, অসংখ্য ইলমে দিন শেখার এক সুমহান ব্যবস্থা। তো আমরা ঢাকা থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ঢাকায় আসুন, তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসুন, আমরা ইনশাআল্লাহ তাবারকতালা সবাই মিলে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করি, ইলমে দিন অর্জন করি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা শিখি, দোয়া শিখি, নামাজ শিখি, ইবাদত শিখি, নিজেকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করি, এক মহান কাজ আমাদের জন্য।
চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, তিন দিনের ইজতেমা হবে ইনশাআল্লাহ ঢাকাতে, তিন দিনের ইজতেমা হবে ইনশাআল্লাহ ঢাকাতে, তিন দিনের হবে ইনশাআল্লাহ ঢাকাতে, চারিদিক থেকে আসবে কাফেলা করে ঢাকাতে, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমরান ভাই তো কুমিল্লা থেকে এসেছেন, আশা করি কুমিল্লা থেকেও হাজার হাজার ইসলামী ভাই তিন দিনের সুন্নতে ভরা ইজতেমাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাবারকতাআলা। আপনি যে জেলাতে আছেন দর্শক, আপনাকে বলছি আপনার জেলা থেকে গাড়ি বুকিং দেওয়ার, টিকিট বুকিং দেওয়ার দায়িত্ব আপনার নিজের, আপনি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ তাবারকতাআলা তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসবেন। ইমরান ভাই আরও কিছু আলোচনা দর্শকের উদ্দেশ্যে?
কৌতুল কুলুব নামক একটি কিতাবের মধ্যে এক বুজুর্গ রহমাতুল্লাহ বলেন যে অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে নিজের গুনাহ না বরং অপর ব্যক্তির গুনাহের কারণে জাহান্নামে যাবে। আচ্ছা, আবার অধিকাংশ মানুষ কিছু এমন রয়েছে যারা নিজের নেকি না বরং অপরের নেকির কারণে সে জান্নাতে চলে যাবে, এটা কেন? অধিকাংশ মানুষ যারা অপরের গুনাহের কারণে জাহান্নামে যাবে, এটার কারণ হচ্ছে এটা যে দুনিয়াতে কোনো না কোনোভাবে ওই ব্যক্তির সে কোনো হক নষ্ট করেছিল, যার কারণে কেয়ামতে ওই মজলুম ব্যক্তির, ওই নিপীড়িত ব্যক্তির যে হক রয়েছে সেটা ওই ব্যক্তির গুনাহটা এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি অন্য ব্যক্তির নেকি নিয়ে জান্নাতে যাবে সে কে? ওই নিপীড়িত ব্যক্তি যার হক অন্য ব্যক্তি নষ্ট করেছিল, এখন সে তার তো গুনাহ নেই, তার গুনাহ রয়েছে, এখন ওই ব্যক্তির নেকি কী করবে? ওই ব্যক্তির নেকি দ্বারা তার হকটা কী করে দিবে? পূরণ করে দিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিস মুবারাকা, যেমন মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, হে সাহাবারা তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে, প্রকৃত দুর্ভাগাকে? সাহাবায়ে কেরাম বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নিকট যাদের নিকট সম্পদ নেই, টাকা পয়সা নেই, অর্থ মাল নেই,
তাদেরকে আমরা নিঃস্ব মনে করি,
এটাই দুর্ভাগা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নয়, বরং আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তারাই যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ হজ, সাদকা, দান, খয়রাত, ইবাদত, রিয়াজত, পাশাপাশি তাদেরকে নিয়ে উঠবে যাদেরকে সে গালি দিয়েছিল, যাদের উপর অত্যাচার করেছিল, যাদের হক সে নষ্ট করেছিল, কোনো না কোনো ভাবে দুনিয়াতে জুলুম করেছিল, তাদেরকে নিয়ে উঠবে। ওই পাহাড় পরিমাণ নেকি থেকে ওই মজলুম ব্যক্তি যাদের হক সে নষ্ট করেছে কোনো না কোনো কারণে, তাদেরকে দিয়ে দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে। ওই নেককার বান্দা যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছে, এখন কি করবে? এখন তার কাছে নেকি নেই, কিন্তু হক পাওনাদার তো রয়েছে, এখন ওই পাওনাদারদের গুণাগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এখন সে ওই পাওনাদারের গুণা নিয়ে হয়তো জাহান্নামে যেতে হবে। তো তার চেয়ে বড় দুর্ভাগ্য কে রয়েছে যে দুনিয়াতে তো অনেক নেকি করলো, অনেক সৎকা করলো, অনেক দান খয়রাত করলো, আল্লাহকে রাজি করার অনেকগুলো মাধ্যম সে অবলম্বন করলো, কিন্তু কোনো না কোনোভাবে মানুষের হক সে নষ্ট করেছে। এখন কিয়ামতের দিন সে হকের বদলা তো নেকিতে দিতে হবে, নেকি না থাকলে ওই ব্যক্তির গুণা নিয়ে নিতে হবে আমাকে। এখন আমরা চিন্তা করি, যদি আমাদের মধ্যে সামান্যতম আখেরাতের ফিকির থাকে যে আমাকে যদি কিয়ামতের দিন নেকিগুলো দিয়ে দিতে হয়, আমার আমলনামা পুরো খালি হয়ে যাবে, যে নেকি করেছে আমি জান্নাতে যাওয়ার জন্য, যে নেকি করলাম আমি আল্লাহকে রাজি করার জন্য, যে নেকির মাধ্যমে আমার আল্লাহ আমার উপর দয়া করবে, সে নেকি অন্যকে দিয়ে দিতে হবে, আমার আমলনামা খালি, তাহলে কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াবো? খালি আমলনামে দাঁড়াতে হবে।
কিতাবের মধ্যে আরসি ইমরান ভাই, এক ব্যক্তি খিলাল করার কারণে কাল কিয়ামতের ময়দানে নিজেকে দুর্ভাগা মনে করবে, খিলাল করেছিল। উদাহরণ এভাবে এসেছে কি, খাবার খাওয়ার পরে কোথাও যাচ্ছিল, তো কারো না কারো মালিকানার দিন যে জিনিসপত্র ওখান থেকে একটা খিলাল ভেঙ্গেতে সে দাঁত খিলাল করেছিল, কিয়ামতের ময়দানে এটার জন্যই সে ফেঁসে যাবে, না বলে, হ্যাঁ, অপরের হক নষ্ট করে, সে খিলাল করেছে। আর এই তো দুর্ভাগা যে আমি সব কিছু তুই পার পেয়ে গেলাম, মাত্র একটা খিলাল যদি নাই করতাম, না করলে হয়তো আমি এত পরেশানি হতাম না, বা আমার এত কঠিন অবস্থার মধ্যে আমি যেতাম না যদি খিলাল না করতাম ওই দিন। আজ খিলাল করার কারণে আমার ভাগ্য তো খারাপ হয়ে গেল যে তার হিসাবটা আমি দিতে পারতেছি না।
একই ব্যক্তির ব্যাপারে আসছে যে তিনি 70 বছর যাবত তওবা করার পর 70 বছর যাবত কখনো ভালো খাবার খান নাই, তিনি 70 বছর যাবত কখনো ছায়াযুক্ত জায়গায় থাকেন নাই, এই একই ব্যক্তির ব্যাপারে এসেছে, অথচ তিনিও ফেসে যাবেন একটা খিলালের জন্য। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ এর জীবনী তো আমরা সুন্নাত লিখেছেন না, যে আসলে আমরা মনে করি যে একটা খিলাল, একটা দানা, এটা অনেক কিছু না, মাত্র সামান্য, কিন্তু এই সামান্য জিনিসটা যে আখিরাতের ব্যাপারে কতটা ভারী হবে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ একবার খেজুর দোকানে গেলেন, তিনি খেজুর কিনলেন, ক্রয় করে তিনি আসতেছেন, দেখতেছেন দোকানের সামনে একটা খেজুর পড়ে রয়েছে, তিনি চিন্তা করেন হয়তো এটা আমার থলে থেকে পড়ে গিয়েছে।
রাইট,
ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ না জানার কারণে তিনি সন্দেহযুক্ত যেটা নিজের পড়ে গিয়েছে উনি নিয়ে নিলেন বসরা শহরের মধ্যে। ইনি যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন রাতের বেলা, দেখলেন মসজিদের এক কোনায় দুজন ফেরেস্তা এক অপরের সাথে কথা বলতেছে, একজন ফেরেস্তা আরেকজনকে বলতেছে, ভাই তুমি কি জানো ব্যক্তিকে? বলো কে? বলছে তিনি হচ্ছে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ, যিনাকে কিছুক্ষণ পূর্বে তার সম্মানের স্থান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তার সম্মান কমিয়ে দেওয়া হয়েছে। অপর ফেরেস্তা বলল, কেন? যে তিনি বসরায় ছিলেন, একটা খেজুর তিনি নিজের মনে করে নিয়ে নিয়েছিলেন, কিন্তু আসলে তার ছিল না, এটা ছিল ওই দোকানদারের, কিন্তু উনি না জানার কারণে নিজের মনে করে নিয়ে নিয়েছে, আর আল্লাহ তাআলা তার মর্যাদা থেকে তাকে সরিয়ে দিয়েছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ এই কথা শোনার পরে যে একটা খেজুরের কারণে আমার মর্যাদা আল্লাহর দরবার থেকে কমে যাচ্ছে, তিনি আবার দৌড়ে রাস্তা রাতের বেলা বসরায় আসলেন, একটা খেজুর নিলেন, দোকানদারের কাছে গেলেন, তাকে ফিরিয়ে দিলেন, তার থেকে মাফ নিলেন। যখন মাফ নিয়ে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে আসলেন, দেখলেন আবার সেই দুজন ফেরেস্তা আবার একজন আরেকজনকে বলতেছে, দেখো দেখো ইনি সেই ইব্রাহিম বিন আদহাম যিনি দোকানদারকে তার একটা খেজুর ফিরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আবার তাকে তার সম্মানের স্থান দান করে। আচ্ছা, একটা খেজুরের কারণে একজন আল্লাহর নেক বান্দা, এত বড় মহান বুজুর্গের এই জীবনী থেকে এটা আমাদেরই শিক্ষা যে আজকে আমরা মনে করি চানাচুরওয়ালা আসলো, কোনো ঝালমুড়িওয়ালা আসলো, এখন 10 টাকা ঝালমুড়ি অর্ডার দিলাম, এখন আর ও ঝালমুড়ি বানাচ্ছে, আমি তার বস্তা থেকে মুড়ি নিয়ে খাচ্ছি, কার মুড়ি খেলাম আমি, কার চানাচুর আমি খেলাম? বাজারে গেলে একই অবস্থা, একটা ধনিয়া পাতা নিয়ে নিলাম, একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, একটা কোনো একটা ফল নিয়ে নিলাম, আমের সিজন আসতেছে আম পেরে নিলাম, এই একটা আমের জন্য, একটা জন্য অর্ধেক আপেলের জন্য, অর্ধেক কাজের জন্য, অর্ধেক দানার জন্য আমি ফেসে যাব, অর্ধেক দানার জন্য আমার নেকি দিতে হবে, কষ্টের যে ফজরের নামাজ প্রচন্ড শীতে আমি কষ্টে আদায় করেছি সেই নেকি আমি তাকে দিয়ে দিতে হবে, অর্ধেক আপেলের জন্য, অর্ধেক দানার জন্য, অর্ধেক এই সামান্য নিয়ামতের জন্য, তো এটা আসলে খুবই চিন্তার বিষয়।
রাইট রাইট, আপনি বলছেন না কি এখন যে বাজারে বাদামওয়ালা বা চানাচুরওয়ালা, আসলে ওদের পুঁজিটাই কতটুকু?
অনেক
হ্যাঁ, এদের পুঁজিই এতটুকু, সেখান থেকে যদি আপনি যতক্ষণে চানাচুর বানাচ্ছে ততক্ষণ খেতেই থাকেন, এর এতটুকু পুঁজি থেকে যদি আপনি অর্ধেকই নিয়ে নেন আর বাচ্চাটা কি তার, তো এই জন্য আমরা ভাবতে পারি সাধারণ বিষয়গুলো মামুলি বিষয় না। কেয়ামতের ময়দানে যদি হক আদায়ের ব্যাপারে আমাকে জবাব দিতে হয়, হক আদায় করতে হয়, তবে আমার চেয়ে আর দুর্ভাগা কেউ থাকবে না, আর কেউ হবে না। দর্শক শ্রোতা আলোচনা শুনছি আমরা, দর্শকের কিছু অনুরোধের কালাম ছিল, কালামগুলো শুনি আমরা, এরপরে শেষ কিছু কথা বলে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। জুনেদ ভাই কয়েকটা কালামের অনুরোধ ছিল।
জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার রাসূলুল্লাহ, আমি মদিনা আমার বাগান, প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান, প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, নবী 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 থাকি শুধু জপনে, নবী 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 থাকি শুধু জপনে, আছে আল্লাহ তালার রহমত প্রিয় নবীর কারণে, প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম আজকের বিষয় যে নিয়েছি আমরা দুর্ভাগ্য। নিজেকে আমরা একটু চেক করি যে আমি কোন পজিশনে আছি এবং আমাকে নিয়ে কেমন চিন্তাভাবনা আমার করা দরকার। আউলিয়া ইকরাম একটা খুব সুন্দর কথা বলেন, নেকির ব্যাপারে আমরা যেন আমাদের আউলিয়া ইকরামকে দেখি যে তারা কেমন নেকি করেছেন। যখন নেকির ব্যাপারে আমাদের উপরে যারা আছে, আউলিয়া ইকরাম যারা আছে, তাদের আমল দেখব, তখন আমাদের মধ্যে এটা চিন্তাভাবনা আসবে যে আমি তো নেকি করতে পারলাম না। গাউসে পাক আব্দুল কাদের জিলানি সারা রাত ইবাদত করতেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা সারা রাত ইবাদত করতেন, তাদের তুলনায় আমরা যে তাদের গোলাম দাবি করি সে হিসাবে তো কিছুই করতে পারিনি। দুর্ভাগার মধ্যে আমি একজন যে আমি আমার পীরো মুর্শিদ গাউসে পাকের মতন ইবাদত করতে পারতেছি না। দুর্ভাগাদের মধ্যে আমি এমন একজন যে আমার দাদা হুজুর জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলার মতো ইবাদত আমি করতে পারতেছি না। দুর্ভাগাদের মধ্যে আমি একজন যে আমার পীরো মুর্শিদ হায়াতে যিনি আছেন কেবলা আমিরুল সুন্নাতের তার মতো তার যে ইবাদত আছে তার বালুকানা পরিমাণও আমরা করতে পারতেছি। দুর্ভাগা তখন নিজেকে এভাবে মনে করতে পারবো আমরা যখন ইবাদতের ক্ষেত্রে দেখব। আর যদি ইবাদতের ক্ষেত্রে একটা রাস্তার চোরকে দেখি তখন এই অহংকার চলে আসবে, ওর চেয়ে তো আমি ভালো আছি, ও তো নামাজেই যায় না, ও তো চুরি করে, তখন অহংকার চলে আসবে ভিতরে। তো বলা হয়েছে ইবাদতের ক্ষেত্রে বড় যারা আছে, আউলিয়া কেরাম যারা আছে, তাদের আমল ইবাদত দেখার কথা বলা হয়েছে। আর অর্থ সম্পদের বেলায় যদি হয় তবে এমন ব্যক্তিকে দেখতে বলা হয়েছে যার মাথার নিচে বালিশ নেই, যার মাথার উপরে ছাদ নেই, তার আগামীক্ত খাওয়ার মতো কোনো সম্পদ নেই, কোনো খাবার নেই, তাকে দেখার কথা বলা হয়েছে। যখন আমি তাকে দেখব তখন অটোমেটিকলি শুকরিয়া চলে আসবে, আল্লাহ তোমার শুকরিয়া, তার চেয়ে তো আমি ভালোই আছি। ঘুমানোর জন্য বালিশ পায় না, ইট মাথার নিচে দিয়ে ঘুমায়, বা রাতে ঘরের মধ্যে ঘুমানোর ব্যবস্থা নেই, রাস্তার পাশে ঘুমিয়ে থাকে, মাওলা তার চেয়ে আমি ভালো আছি, ভালো আছি, আমি তার চেয়ে অনেক ভাগ্য আমার ভালো, আমাকে তুমি এত সৌভাগ্য দান করছো যে আমি ঘুমানোর মতো আরাম করার মতো জায়গা আমার আছে। তো এই দুইটি দিক যখন আমরা নিব না, ইবাদতের ক্ষেত্রে কাদেরকে ফলো করব আর সম্পদের ক্ষেত্রে আমরা কাদেরকে দেখব, তখন দেখবেন অটোমেটিকলি আমার মধ্যে চিন্তাভাবনা আসবে যে হ্যাঁ আমি শুকরিয়া আদায় কীভাবে করতে হবে এবং আল্লাহ তাবারক ও তাআলার কৃতজ্ঞ বান্দা কীভাবে আমি হব এবং আমার ভাগ্য নিয়ে আমি কীভাবে আমি চিন্তা করতে পারবো। আর এই শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বর্তমান সময় কিন্তু দাওয়াত ইসলামী দিচ্ছে। যেখানেই যাই না কেন, যেথায় যাই না কেন, যে দেশেই যাই না কেন, মানুষের মধ্যে এক চিন্তাভাবনা অর্থ উপার্জনের, কিন্তু দাওয়াত ইসলামী আজ আমাদেরকে ওই চিন্তাভাবনার বাউন্ডারি থেকে বের করে এমন এক চিন্তাভাবনা দিচ্ছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, যা আপনাদের চোখের সামনে, যা আপনাদের সামনেই আজ হাজার হাজার যুবক যারা নিজেকে পৃথিবীর এমন এমন রাষ্ট্রে যদি তারা যেতে পারে তো নিজেকে সৌভাগ্য মনে করে, এখনও আছে, যদি এমন পৃথিবীর দামি দামি রাষ্ট্রে যেতে পারে সে তবে মনে করে যে আমি আমার ভাগ্য আল্লাহ ভালো রেখেছে, আমি এই দেশে আসতে পারছি যেখানে টাকার মান অনেক ভালো, হ্যাঁ বাস বাংলাদেশের স্যালারি হিসাবে ওখানে 15 গুণ 20 গুণ স্যালারি বেশি দেওয়া হয়, তো মানুষ মনে করে আমি সৌভাগ্যবান। আর দাওয়াত ইসলামের মধ্যে যারা চলে আসে তারা ওই সকল রাষ্ট্রের চিন্তাভাবনা ছেড়ে দিয়ে নিজেকে এমন ভাগ্যবান বানিয়ে নেয় যে তখন শুধু মদিনাতেই যেতে মন চায়, তখন মদিনার কথাই বারবার স্মরণ আসে, পৃথিবীর কোনো রাষ্ট্রে যাওয়ার আমার দরকার নেই, আমি যদি মদিনায় যেতে পারতাম তবেই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এমন চিন্তাভাবনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে।
কবুতার আসে থায় যারা
চায় পেতে মনে চির প্রশান্তি, যারা চায় পেতে মনে চির প্রশান্তি, তারা যেন দেখতে যায় সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, যারাই মদিনাতে গেছে তারাই দেখে আসছে সেখানের অবস্থা এবং সেই নুরানি পরিবেশ আল্লাহ তাদেরকে দেখিয়েছে, সুবহানাল্লাহ। এখন যে টাইম, আমি প্রায় সময় রহমতপূর্ণ প্রভাতে বলি, এখন যে বাংলাদেশের সময়, এখন এমন একটা নুরানি পরিবেশ মদিনাতুল মুনাওয়ারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে ফজরের নামাজের পর পরে হাজার হাজার আশেকানি রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করছে, জিয়ারত করছে, কালাম পড়ছে, নাত পড়ছে, সুবহানাল্লাহ, এক দৃশ্য সেখানে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বারবার যাওয়ার, দেখার, জিয়ারত করার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইমরান ভাই, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে।
আসলে মাশাআল্লাহ কালামও চলতেছে মদিনার ধ্যানের ব্যাপারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ব্যাপারে। প্রকৃত সৌভাগ্যবান তারাই যাদের উপর আল্লাহ তার রসুল রাজি হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কাল কিয়ামতের দিন শাফাআত করবে, আমার নবীর সাহাবত যারা পাবে, এরাই হচ্ছে প্রকৃত সৌভাগ্যবান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের এত কষ্টের ময়দানে দুর্ভাগ্য কারা হবে, আজকে দুর্ভাগ্য নেই না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ধরনের ব্যক্তি এমন হবে যারা কিয়ামতের দিন আমার চেহারাও দেখবে না।
আল্লাহ!
আচ্ছা, রসুলের পাকের শাফাতের কারণে আমরা জান্নাত যাব, রসুলের পাকের সোহবত পেলে আমরা আরশের ছায়াতল পেতে পারি, আমাদের কিয়ামতের কষ্ট থেকে আমরা বাঁচবো। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চেহারাই দেখা না হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে উম্মতের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়াতে পিতামাতাকে কষ্ট দিবে।
আফসোস,
যারা পিতামাতার নাফরমানিমূলক কাজ করবে এরা আমার চেহারা দেখবে না। নাম্বার দুই হচ্ছে দুনিয়াতে যারা আমার সুন্নতকে বর্জন করবে ফ্যাশনের কারণে, স্টাইলের কারণে, মানে গর্জিয়াসের কারণে, স্মার্ট হওয়ার জন্য, এখন সুন্নতকে ছেড়ে দেয়, সুন্নতকে একদম বর্জন করে দেয়, তো এ সমস্ত ব্যক্তিরাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পাবে না, নবী পাকের চেহারা দেখতে পারবে না। আর নাম্বার তিন হচ্ছে তারা, আল্লাহ একবার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তৃতীয় হচ্ছে তারা যারা আমার নাম শোনার পরেও আমার উপর দুরুসরি পাঠ করে না, এরাও কাল কেয়ামতের ময়দানে আমার চেহারা দেখবে না। আচ্ছা, সারা জীবনে আমরা জীবন ধরে আমরা নাত শরীফ পাঠ করলাম যে মদিনায় যাবো, নবী পাকের দয়া চাই, শাফাআত চাই, আমরা বলি আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাইলাতি আমাতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বলি। এখন কোনো কারণে আল্লাহ না করুক যদি নবী পাকের আমরা যদি দয়া দূরের কথা, শাফাআত দূরের কথা, সহবত দূরের কথা, চেহারাও না দেখি, তাহলে আমাদের থেকে আর মানে তখন আমাদের অবস্থা কি হবে, দুর্ভাগ্য আর কি চিন্তা হবে, যে আমার মতো দুর্ভাগ্য কে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমি মুসলমান, যে নবীকে দেখার জন্য পুরো জিন্দেগি আমি কাটিয়ে দিলাম, এখন নবী পাকের জিয়ারত আমি পাচ্ছি না। তো তিন ধরনের ব্যক্তির মধ্যে আমরা রয়েছি কিনা সেটাও চিন্তার বিষয়। পিতা মাতাকে কষ্ট দান এটা একদম আমাদের সমাজে একদম সাধারণ হয়ে গিয়েছে। সুন্নতকে ছাড়ার যে মন মানসিকতা, সুন্নতের উপর আমল না করার যে মন মানসিকতা বর্তমানে আমাদের সমাজে তৈরি হয়েছে, আসলেই অনুশোচনীয়, আসলেই অনেক শোচনীয় ব্যাপার। মানুষ এখন সুন্নত থেকে খুবই দূরে, সুন্নতকে আমলের মধ্যে আনতে মানুষের লজ্জাবোধ হয়, সুন্নতের উপর আমল করতে নিজেকে খাটো মনে হয় যে আমাকে সমাজের মানুষ কি বলবে, আমি কেমন হয়ে যাচ্ছি, হুজুর হয়ে যাচ্ছি, কেমনি আমি সুন্নত পালন করব। আচ্ছা, দুরুদে পাকের বেলায় একই সেম অবস্থা, দুরুদে পাক থেকে আমরা অনেক গাফিল রয়েছি। যদি দুরুদে পাক থেকে গাফিল, পিতামাতাকে কষ্ট দেয়, সুন্নতকে বর্জন করি, তাহলে হয়তো বা আমরা তাদের কাতার হয়ে যাব যারা আমার নবীর চেহারা দেখতে
পাবে কালকে কিয়ামতের ময়দানে। সেই দুর্ভাগ্য ব্যক্তিদের হয়তো অন্তর্ভুক্ত আমাকে আপনাকেও হতে হতে পারে, যদি আমরা দুনিয়াতে এই বিষয়টাকে সিরিয়াসভাবে না নিই। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা যারা এর সঙ্গে ছিলেন কল এসএমএস এর মাধ্যমে, শুকরিয়া আদায় করছি আপনাদের। আল্লাহ চাই আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। দর্শক যে যেখানে আছি আমরা আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
রহমত পিলা হো সালাম শমে বজে মেহেদায়ত পিলা হো সালাম গৌসিয়া জমিমা মোতো কা বন্নো কা জলওয়াই শানি কুদরত পিলা হো সালাম মুস্তফা জানে রহমত পিলা হো সালাম শমে বজে মেহেদায়ত পিলা হো সালাম ডালে দি কলবো মে আজমতে মুস্তফা সাইয়েদি আলা হযরত পিলা হো সালাম ফয়জে সে জিনকে লা হো নামাজী
হাসরত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম শামে বাজে মেহেদা ইয়াত পে লাখো সালাম শামে বাজে মেহেদা ইয়াত পে লাখো সালাম
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।